ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আজকের এই অধিবেশনে আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি আমি আনিস আহমেদ। আজ থাকছে ঢাকা থেকে আমির খসরুর প্রতিবেদন।
জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার প্রতিবাদে সৌদি আরবের একটি ডিটেনশন সেন্টারে অনশন শুরু করেছেন আটককৃত রোহিঙ্গারা।
ঢাকা থেকেই অপর সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও জেলার ধর্মগড় সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাকে সমর্থন জানিয়ে চিঠি দিল রাহুল গান্ধী।
আজকের আলাপনে থাকছে বাংলাদেশের দুর্নীতি দমন সহ বাংলাদেশের নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ। তবে সবকিছুর আগে যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। যুক্তরাষ্ট্রের সরকারি তদন্তকারীরা জানিয়েছেন যে ট্রাম্প প্রশাসন সম্ভবত আরও হাজার হাজার অভিবাসী শিশুদেরকে তাদের পিতামাতার কাছ থেকে বিচ্ছিন্ন করেছে। যুক্তরাষ্ট্রের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস বা স্বাস্থ্য ও মানবিক পরিষেবা বিষয়ক সংস্থার ইন্সপেক্টর জেনারেলের রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়। তবে কতজন শিশুকে তাদেরকে তাদের মা বাবার কাছ থেকে আলাদা করা হয়েছে তার সঠিক সংখ্যা জানা যায়নি, কারণ এই তথ্য বা সংখ্যা সরকারের কাছেও সঠিকভাবে নেই। গত বছর একটি আদালতের নির্দেশে আমেরিকার কর্মকর্তারা জানিয়েছিলেন যে বাবা মা অথবা আইনগত অভিভাবক যারা বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে তাদের কাছ থেকে ২,৭৩৭ জন কম বয়সী শিশুকে আলাদা করা হয়। ওই রিপোর্টে আরও বলা হয়েছে ২০১৭ সালে যখন অনুপ্রবেশ শুরু হয়েছিল তখন যেসব শিশুকে বিচ্ছিন্ন করে নেওয়া হয় তাদেরকে এর মধ্যে গোনা হয়নি। যুক্তরাষ্ট্র কংগ্রেসের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোতে ট্রাম্প টাওয়ার নির্মাণের প্রচেষ্টা চালিয়েছিলেন সে সম্পর্কে মিথ্যা তথ্য দিতে তার আইনজীবীকে নির্দেশ দিয়েছিলেন বলে এমন তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার দিন শেষে বাজফিড নিউজের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইন প্রয়োগকারী দুইজন বেনামি কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সাবেক আইনজীবী মাইকেল কোয়েন সম্পর্কিত খবরটি প্রকাশ করেছেন। রাশিয়া বিষয়ক তদন্তের বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের কাছে কোয়েন স্বীকার করেন যে ট্রাম্পের নির্দেশেই কংগ্রেসের কাছে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি। ওই কর্মকর্তারা বাডফিড নিউজকে জানিয়েছেন যে রাশিয়া বিষয়ক তদন্তের সঙ্গে তারা সংশ্লিষ্ট। প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও এই প্রকল্পের সাথে জড়িত ছিলেন ইভাঙ্কা ট্রাম্প এবং ট্রাম্প জুনিয়র। ট্রাম্প টাওয়ার প্রকল্প সম্পর্কিত সব ধরনের অগ্রগতির সংবাদ তারা যে কোয়েনের কাছ থেকে পেতেন সেসব বিষয়েও চেপে যেতে ট্রাম্প নির্দেশ দেন। ২০১৬ সালে নির্বাচনের সময় ট্রাম্প মস্কো সফর এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাতে আগ্রহী ছিলেন এবং তা আয়োজন করতে কোয়েনকে তিনি নির্দেশ দিয়েছিলেন বলেও জানা যায়। জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেবার প্রতিবাদে আটক রোহিঙ্গারা সৌদি আরবের জেদ্দায় সুমাই সেন্টার নামের একটি আটক কেন্দ্রে অনশন শুরু করেছেন। এই তথ্য যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই আজ এক প্রতিবেদনে জানিয়েছে। এ সম্পর্কেই বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
আটক অনশনকারীরা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন। মিডল ইস্ট আই জানিয়েছে অনশনরত আটক কেন্দ্রের বন্দীরা বলছেন বেশ কিছু রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠিয়ে দেয় সৌদি আরব। এই পরিস্থিতিতে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া ঠেকাতে অনশন করা ছাড়া অন্য কোনো উপায় নেই। আটক কেন্দ্র থেকে ফাঁস হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায় অনশনকারী রোহিঙ্গা বন্দীরা তাদের খাবার খেতে চাইছেন না, খাবার মেঝেতে পড়ে আছে। এক রোহিঙ্গা অনশনকারীকে বলতে শোনা যায়,
রোহিঙ্গা আরে বাপদাদা রোহিঙ্গা লেকিন আজ আরা মজবুরি হালত মা অন্য দেশে পাসুলে সেদিন না লাউড়ি যে দেশে তো সে দেশে হই রাজ আরে।
তবে সৌদি কর্তৃপক্ষ আটক অনশনকারীদের খাওয়ার জন্য চাপ দিচ্ছে। এদিকে মানবাধিকার সক্রিয়বাদীরা জানিয়েছেন ১,০০০ এর বেশি রোহিঙ্গা সৌদি আরবের বিভিন্ন ডিটেনশন সেন্টারে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অপেক্ষায় আটক রয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও জেলার ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আজ এক বাংলাদেশি যুবক নিহত হবার খবর পাওয়া গেছে। নিহত যুবকটির নাম জাহাঙ্গীর কামাল বলে জানা যায়। আরও জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর কাছে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রে দেওয়া তথ্য মোতাবেক 2018 সালে গুলিতে এবং শারীরিক নির্যাতনে বাংলাদেশ ভারত সীমান্তে অন্তত 14 জন বাংলাদেশি নিহত এবং অপর 15 জন আহত হয়েছেন। সংস্থাটির দেয়া হিসেব অনুযায়ী সীমান্তে একই বছরে অপহরণের শিকার হয়েছেন 13 জন বাংলাদেশি, যাদের কেউই এখনো ফেরত আসেন নাই। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে।
উত্তর কোরিয়ার দূত কিম ইয়ং সোল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছেন। ওয়াশিংটনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর সঙ্গে উত্তর কোরিয়ার দূত সোলের বৈঠক হবার কথা রয়েছে। এখানে অবস্থানকালে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার দ্বিতীয় বৈঠকের প্রস্তুতির কাজ নিয়েই আলাপ আলোচনা করবেন। এই দুই নেতা গত জুন মাসে সিঙ্গাপুরে তাদের মধ্যকার প্রথম বৈঠকের পর আরেকটি বৈঠক করবেন এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ওই বৈঠকটি ছিল যুক্তরাষ্ট্রের কোন ক্ষমতাসীন প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার নেতার প্রথম বৈঠক। কলম্বিয়ার এক পুলিশ একাডেমিতে একটি ট্রাকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী আক্রমণ চালানো হয়। ওই হামলায় অন্তত 21 জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও 68 জন। কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুকোয়ে পশ্চিম কলম্বিয়ায় তার নির্ধারিত বৈঠক বাতিল করে ফিরে এসেছেন এবং বোগোটার কাছে যেখানে হামলা হয়েছে সেই স্থানটি পরিদর্শন করেন। তিনি বলেন, এই আক্রমণ কেবলমাত্র কম বয়সীদের ওপরে নয়, এই হামলা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর ওপরে হয়েছে। এই আক্রমণ আমাদের সমাজের ওপরে হয়েছে। এই ধরনের সন্ত্রাসী হামলার উপযুক্ত শাস্তি হবে। যুক্তরাষ্ট্রের ল্যাটিন আমেরিকা বিষয়ক সহ পররাষ্ট্রমন্ত্রী কিম্বারলি বিয়ার ওই হামলায় আহত এবং নিহতদের পরিবারের প্রতি আমেরিকার পক্ষ থেকে সমবেদনা জানান। কলম্বিয়ার রাজধানীর দক্ষিণাঞ্চলে পুলিশ একাডেমির প্রধান ফটকে নিরাপত্তা সেনা এবং বোমা শুককে বুঝতে পারে এমন কুকুর থাকা সত্ত্বেও ট্রাক ভর্তি বিস্ফোরক নিয়ে আত্মঘাতী ট্রাক চালিয়ে বিস্ফোরণটি ঘটায়। কলম্বিয়া কর্তৃপক্ষ ট্রাক চালককে শনাক্ত করতে পেরেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দল ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি। ভারতের তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাকে সমর্থন জানিয়ে চিঠি দিয়ে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পরমাশিস ঘোষ রায়ের।
চিঠিতে রাহুল গান্ধী লিখেছেন, নরেন্দ্র মোদীর মিথ্যে প্রতিশ্রুতিতে মানুষ বিভ্রান্ত, প্রতিবাদে মানুষ আজ পথে নেমেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের মিথ্যার বিরুদ্ধে একজোট হওয়ার সময় এসে গিয়েছে। গণতন্ত্রকে প্রতিষ্ঠার লক্ষ্যে বিজেপিকে হটিয়ে সব বিরোধী দলই ঐক্যবদ্ধভাবে ভারত গড়তে চায়। রাহুল গান্ধী আরও লিখেছেন, ঐক্যবদ্ধ ভারত গড়ার সেই ডাকে ডাক দিয়েছেন মমতাদি, তার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের নৌসেনার উদ্ধারকারী ডুবুরি দল এক মাসেরও বেশি সময় পর ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের খনিতে আটক শ্রমিকদের কঙ্কালের সন্ধান পেয়েছেন। এ সম্পর্কে পরমাশিস রায়ের আরেকটি রিপোর্ট।
সংবাদ সংস্থার খবর সূত্রে জানা গেছে, নৌসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, খনির গভীরে দুর্নিয়ন্ত্রিত অপারেশন ভেহিকেল চালিয়ে তারা বেশ কিছু কঙ্কালের হদিশ পেয়েছে। ওই সব কঙ্কাল নিয়ে কি করা হবে তা ঠিক করবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। খনির ভেতরে জমে থাকা জলে বিপুল পরিমাণ সালফারের অস্তিত্ব মিলেছে, এর ফলেই ওই জলে দ্রুত শ্রমিকদের মৃতদেহ গলে গিয়েছে। উল্লেখ করা যেতে পারে, পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলায় এক খনিতে গত 13 ডিসেম্বর আটকে পড়েন 15 জন খনি শ্রমিক। খনির মধ্যে জল ঢুকে যাওয়ায় তারা ওই খনিতে আটকে পড়েন। তাদের উদ্ধারে দেশের বিভিন্ন জায়গা থেকে উদ্ধারকারী দল আনা হয়। সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর আসে নৌসেনা। পাঁচজন শ্রমিক কোনো ক্রমে বাইরে বেরিয়ে আসেন, আটকে পড়েন বাকিরা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
এদিকে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকাণ্ড আংশিকভাবে বন্ধের আজ 28 দিন অতিবাহিত হচ্ছে এবং এই আংশিক বন্ধ চলবে বলেই মনে করা হচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্র কংগ্রেস কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সেনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাকনল, হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তার নিজ দল থেকে সরে দাঁড়িয়ে চিন্তাভাবনা করার কথা বলেন। ওদিকে ডেমোক্রেট দলের নেতা চাক সুমার রিপাবলিকানদের দোষারোপ করে বলেন, সরকারি কর্মচারী যারা কাজ করছেন কিন্তু বেতন পাচ্ছেন না তাদেরকে পণবন্দি করে রাখা হয়েছে। আর প্রেসিডেন্ট ট্রাম্প হাউস স্পিকার ন্যান্সি পেলোসির যে বৃহস্পতিবার আফগানিস্তান এবং ব্রাসেলসের নির্ধারিত সফর ছিলেন তা তিনি বাতিল করে দেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আপনারা শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। তাছাড়া অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক ফ্যান পেজেও।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
শুরু হচ্ছে আমাদের শুক্রবারিক আয়োজন আলাপন। আজকের বিষয় যেমনটি গোড়াতেই বলেছিলাম, বাংলাদেশে দুর্নীতি দমন সহ বাংলাদেশের নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ। আমরা সকলেই জানি যে 30শে ডিসেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে বাংলাদেশের ইতিহাসে প্রথম টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। 7ই জানুয়ারি নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতার কারণে জনগণের প্রত্যাশাও কিন্তু অনেক। চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখা, পাশাপাশি সুশাসন নিশ্চিত করার মাধ্যমে জনকল্যাণমূলক একটি রাষ্ট্র গঠনে সরকারের সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলোর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার বিষয়টি তো রয়েছেই, পাশাপাশি দল ও সরকারের মধ্যে শুদ্ধি অভিযান, দুর্নীতি দমন, যা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বলা হচ্ছে সেটি রয়েছে, পুলিশকে নিয়ন্ত্রণ, ছাত্রলীগ যুবলীগ সহ সরকারি দলের নেতা কর্মীদের আচরণে লাগাম টানা, শেয়ার বাজার ও ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনা, মেগা প্রকল্পগুলো সময় মতো শেষ করা, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধান, সড়কের নিরাপত্তা নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা করা ইত্যাদি। তো এসব বিষয় নিয়েই আজকের আলাপন। আর আলাপন যথারীতি সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ আনিস ভাই। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনলেন আনিস ভাই আজকের আলাপনের ইন্ট্রোডাকশনে যে বক্তব্যগুলো দিলেন, মূলত এগুলো নিয়েই আজকের আলাপন। আমি এগুলো রিপিট না করে আবারও বলছি, আজকের এই আলাপন যেহেতু নতুন সরকারের মাত্র আমার মনে হয় এক সপ্তাহ শেষ হয়েছে, এর ভেতরেই আমরা এই বিষয়গুলো বিভিন্ন পত্রপত্রিকা, গণমাধ্যম, টেলিভিশনের টকশোতে যারা এই সরকারের সামনের দিনগুলো কেমন হবে, কী কী বিষয়গুলো সামনে প্রধানত এগিয়ে আসবে সেইগুলো আলোচিত হচ্ছে, আজকেও সেই ধারাবাহিকতাই আমরা এই আলোচনায় অংশ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে দুজন সিনিয়র সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন শাবান মাহমুদ। শাবান মাহমুদ হচ্ছেন বাংলাদেশ সাংবাদিক ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট এবং তিনি বাংলাদেশ প্রতিদিনের একজন সিনিয়র সাংবাদিক। শাবান মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও স্বাগত। আমি একটু সংশোধনী করি আপনার অনুমতি নিয়ে, আমি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব।
আমি খুব দুঃখিত, আপনি ডিইউজের প্রেসিডেন্ট ছিলেন, ওইটা মাথায় রয়ে গেছে এখনো। আচ্ছা, প্রথমেই আমি জানতে চাচ্ছি যে নতুন সরকারের যে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে এর ভেতরের বেশিরভাগই একেবারেই নতুন, অনেকে রাজনীতিতে একেবারে নতুন, তো এই মন্ত্রিসভা বাংলাদেশের সামনের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, আপনি বোধহয় আনিস আহমেদ যে ইন্ট্রোডাকশন করেছেন শোনেননি, মিস করেছেন কারণ একটুখানি দেরি হয়েছিল, তো মূল যে চ্যালেঞ্জগুলো এই মন্ত্রিসভায় নেওয়া হয়েছে, এর ভিতরে তিনি যেটি বলেছেন সেটি হলো দুর্নীতি এক নম্বরের। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স হিসেবে যে ইশতেহার ছিল আওয়ামী লীগের সেইটা, এবং এছাড়া ছাত্রলীগ, যুবলীগ সহ সরকারি দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ, পুলিশ নিয়ন্ত্রণ, শেয়ার বাজার নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে রাস্তা ফিরিয়ে আনা, এই মোটামুটি কয়েকটা বিষয় প্রধান রয়েছে। আপনার কি মনে হয় কি চ্যালেঞ্জ এই সরকারের সামনে রয়েছে?
আপনাকে ধন্যবাদ। তবে মন্ত্রিসভায় যে সকল নতুন সদস্য আসছেন তারা মন্ত্রিসভায় নতুন হলেও রাজনীতিতে একেবারে নতুন এমন ব্যাকগ্রাউন্ড কিন্তু কারো ক্ষেত্রে নেই। বরং এই নতুন মন্ত্রীদের ছাত্র জীবনের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং আওয়ামী রাজনীতিতে বা জাতীয় রাজনীতিতে গৌরবোজ্জ্বল অধ্যায় রয়েছে অনেকেরই। আমার বিশ্বাস যে এই সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্যদের যে স্বপ্ন নিয়ে, প্রত্যাশা নিয়ে দুর্নীতিকে জিরো টলারেন্স হিসেবে প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনের আগে এবং মন্ত্রিসভা গঠনের পরে, আমার বিশ্বাস মন্ত্রিসভার নতুন সদস্যরা তাদের দলীয় সভানেত্রী বা সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনাটি পালন করার চেষ্টা করবেন, আন্তরিক থাকবেন। কারণ তারা নিজেরা উপলব্ধি করতে পেরেছেন যে তাদেরকে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ার জন্য অনেক হেভি ওয়েট মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে বাদ দিতে হয়েছে। আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী এর আগে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন এবং তার সেই প্রতিশ্রুতি তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া সহ আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বে সন্ত্রাস নির্মূলের যে এজেন্ডা বিশ্ব নেতাদের নিয়ে তিনি দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেক্ষেত্রে বিশ্ব নেতাদের কাছে রোল মডেল হিসেবেই সুপরিচিতি পেয়েছেন। এবং বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে বাংলাদেশে গত 10 বছরে সন্ত্রাস অনেকাংশে নির্মূল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এর আগে নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন যে তার দল আওয়ামী লীগ সরকার গঠন করতে পারলে যুদ্ধ অপরাধীদের বিচার করবেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যুদ্ধ অপরাধীদের বিচার তিনি সম্পন্ন করেছেন। কাজেই প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশের জনগণের বিপুল আস্থা রয়েছে, তার প্রমাণ 30 ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আপনারা লক্ষ্য করেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট 288টি আসনে নির্বাচিত হয়েছে।
আচ্ছা সাওয়ার মাহমুদ, আপনাকে আমি এই জায়গায় একটু থামাচ্ছি, কারণ এই এই আপনি শেষ যে বাক্যটি বললেন যে সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত হয়েছে এবং বিপুল আস্থা রয়েছে মানুষের, এই আস্থার কারণে মানুষের দাবিও বেশি, মানুষের এই সরকারের প্রতি প্রত্যাশাও বেশি। তো ইতিমধ্যে যুক্ত হয়েছেন নাজমুল আশরাফ আমাদের সঙ্গে, আপনি কি আছেন আমাদের সঙ্গে? শাবান মাহমুদ, আমি ফিরে আসছি আপনার কাছে। শাবান মাহমুদ, শেষ যে বক্তব্যটি দিলেন যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই সরকার নির্বাচিত হয়েছে এবং তাদের প্রতি জনগণের প্রবল প্রত্যাশাও রয়েছে, তো উনি আলোচনা করছিলেন যে এই সরকারের প্রধান যে চ্যালেঞ্জগুলো সামনে রয়েছে সেগুলো কি কি, তার ভিতরে দুর্নীতি, তারপরে আপনার ব্যাংকিং খাতে নিয়ন্ত্রণ আনা সহ নানান বিষয় উল্লেখ করছিলেন। আপনার কি মনে হয় এই সরকারের কাছে, নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা এবং সেই চ্যালেঞ্জগুলো পূরণে এই সরকার, নতুন মন্ত্রিসভা কতটা কাজ করবে বলে আপনার মনে হচ্ছে?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার এবং তার দল এটা নির্বাচনী ইশতেহার থেকে শুরু করে এখন পর্যন্ত যেটি বলে আসছেন যে গত 10 বছরে দেশের যে অর্থনৈতিক উন্নতি হয়েছে তার ধারাবাহিকতাটা রাখবেন এবং দুর্নীতি ক্ষেত্রে জিরো টলারেন্স দেখাবেন, একেবারেই কোনো কিছু সহ্য করা হবে না, শূন্য সহনশীলতা থাকবে সেখানে। এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য বাংলাদেশের বাস্তবতায়। পৃথিবীতে নিশ্চয়ই মানে এমন কোন দেশ নাই যেখানে একেবারেই মানে 0% দুর্নীতি হয়, এরকম হয়তো নাই, কম আছে। সবচেয়ে কম দেশ হিসেবে হয়তো আমরা দেখি যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তালিকায় কেউ স্থান পায় কোনো কোনো দেশ, কিন্তু বাংলাদেশের মতো দেশ যেখানকার যে প্রশাসনিক ব্যবস্থা এবং সামাজিক এবং রাজনৈতিক অর্থনৈতিক নানান কারণে এখানে যে ধরনের দুর্নীতি হয়ে থাকে সেগুলো কমিয়ে আনাটা যে কোনো সরকারের একটা বড় লক্ষ্য হওয়া উচিত।
সেটাকে মুক্ত করার যে কথাটা যদি শাব্দিক অর্থে ধরি সেটি কখনোই সম্ভব না। এখন কতটা কমিয়ে আনতে পারেন সেটা দেখার বিষয়, তবে দুর্নীতি কমিয়ে আনার লক্ষ্যটা সরকারের অনেক গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য এবং আমার ধারণা গত 10 বছরের অর্থনৈতিক উন্নতির ধারাবাহিকতা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এই কাজটাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। আমরা 5 বছর পরে দেখব বিভিন্ন খাতের, ব্যাংকিং এর কথা আপনি বলছিলেন, বিভিন্ন খাতের দুর্নীতি কতটা কমে আসছে। তবে দুর্নীতি কমানোর ক্ষেত্রে সরকারের সদিচ্ছা, মন্ত্রীদের সদিচ্ছা, সরকারি দলের লোকজনের সদিচ্ছা চেয়ে বড় হচ্ছে যে আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা এবং তার যে কাঠামো এবং যেই কারণে দুর্নীতির জন্ম নেয় বা দুর্নীতি মানুষ করতে সুযোগ পায় বা দুর্নীতি করতে বাধ্য হয়, সেই ব্যবস্থাপনা বা আপনার প্রশাসনিক ব্যবস্থা, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেগুলোর মধ্যে বড় ধরনের সংস্কার না আনলে পরে খুব বেশি মাত্রা কমানো যাবে না। তবে রাজনৈতিক সদিচ্ছা একটা বড় ব্যাপার, তারাই যেহেতু নেতৃত্ব দেন, ফলে সরকারে প্রশাসনে যারা নেতৃত্বে থাকবেন বিভিন্ন পর্যায়ে মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, তারা যদি নিজেরা দুর্নীতিমুক্ত থেকে তাদের অধীনস্থ সবাইকে সেভাবে নজরদারির মধ্যে রাখেন, নিশ্চয়ই দুর্নীতি অনেকখানি কমে আসবে। কতটুকু কমবে সেটা আমরা 5 বছর পরে জানতে পারবো। আরেকটি বড় লক্ষ্য যেটি সন্ত্রাসবাদ জঙ্গিবাদ দূর করার কথা বলছে, সন্ত্রাস তো মানে সব দেশে কম বেশি আছে, আমাদের দেশে যে হারে আছে সেটা বাংলাদেশের যেই জনসংখ্যা এবং দেশের আয়তন এবং অন্য যত রকমের আর্থসামাজিক কারণ আছে সন্ত্রাসে, সে তুলনায় অনেকাংশেই কম। এখন জঙ্গিবাদটা ওটাও এক ধরনের সন্ত্রাস, কিন্তু এটা ধর্মাশ্রিত সন্ত্রাস বলে এটাকে আমরা জঙ্গিবাদ বলছি। সেটি কিন্তু গত 10 বছরে শেখ হাসিনা সরকার মানে অনেকটাই দূর করে ফেলেছে। হয়তো আপনার লুকিয়ে পালিয়ে তারা কিছু কিছু তৎপরতা চালানোর চেষ্টা করে, সেগুলো ধরা হয়, সেক্ষেত্রে ওর সাফল্য অনেকখানি আছে এবং সেটা নিশ্চয়ই আরো এগিয়ে নেওয়া যাবে। তবে যেটা চ্যালেঞ্জ সরকার বলে না, মানে আমরা যদি নাগরিক হিসেবে চিন্তা করি যে সরকারের জন্য কিন্তু আরো কিছু চ্যালেঞ্জ আছে। আপনি এই যে নির্বাচনের কথা বলছেন, আমাদের দেশে যে নির্বাচনী ব্যবস্থা, নির্বাচন যেভাবে হয়, নির্বাচন নিয়ে যে ধরনের অভিযোগ আসে, এবারে নির্বাচনে যে নিরঙ্কুশ বিজয় আওয়ামী লীগ বা মহাজোট পেয়েছে, এইটা তাদের প্রাপ্য। গত 10 বছরে তাদের যে সাফল্য বিপরীতে বিরোধী জোটের রাজনীতির যে দেউলিয়াত্ব এবং দুরবস্থা আমরা দেখেছি, নেতৃত্বহীনতা থেকে শুরু করে রাজনৈতিক অনেক রকমের ব্যর্থতা, সবকিছু মিলিয়ে ওই বিরোধী দলের ব্যর্থতা এবং সরকারি দলের সাফল্যের কারণে একটা বিজয় তারা পাবে, এইটা কম বেশি সবাই মানে ধারণা করে, বিশ্বাস করে, এবং আমার ধারণা যারা বিরোধী দলে আছেন তারাও এটা মনে করেন, যাই বলুন না কেন। কিন্তু ফলাফল যেটি হয়েছে একটা অবিশ্বাস্য রকমের, তাতে করে যে অভিযোগগুলো আসছে নির্বাচনে বিভিন্ন ধরনের অনিয়ম কারচুপির, সেটি কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। ফলে এত সাফল্যের মধ্যে যদি এই প্রশ্নটা থাকে, এটা কিন্তু সরকারের জন্য খুব বেশি স্বস্তিকর বা সুখকর বা সম্মানজনক বিষয় না। সেক্ষেত্রে আইন অনুযায়ী এই অভিযোগগুলো নিষ্পত্তি হলে পরে হয়তো মানুষের মনের এই সন্দেহটা দূর হবে। তবে সুশাসন তো আমাদের আলটিমেট গোল হয় যে কোনো সরকারের, এখন সুশাসনের তো আরো অনেক শর্ত আছে, সেই বিষয়গুলোর দিকে যদি সরকার নজর দেয়, আইনের শাসন, আইনের প্রয়োগ, মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার,
এগুলো নিয়ে বিশদ আলোচনা করব। এর আগে আপনার
এগুলো কিন্তু সরকারের বড় চ্যালেঞ্জ হতে পারে।
তার আগে আপনার শেষ বক্তব্যটি, নির্বাচন নিয়ে যে প্রশ্ন উঠেছে, টিআইবিরও একটি প্রতিবেদন কিছুদিন আগে প্রকাশ পেয়েছে এবং সেই টিআইবির প্রতিবেদনের পরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রতিক্রিয়া জানিয়েছেন, এই বোধহয় পরশুদিন আমাদের চট্টগ্রাম সংবাদদাতা তথ্যমন্ত্রীর একটি সাউন্ড বাইট পাঠিয়েছিলেন টিআইবির প্রতিবেদন এবং টিআইবির গ্রহণযোগ্যতা নিয়ে, এটি শোনাই। এর ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন লন্ডন থেকে আরও একজন সিনিয়র সাংবাদিক সালেশিবলি, লাইনটা কেটে গেছে। আচ্ছা, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ টিআইবির প্রতিবেদন সম্পর্কে যে মন্তব্য করেছেন, 20 সেকেন্ডের একটি মন্তব্য আমি শোনাই।
এই প্রতিবেদন আর বিএনপির বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নাই, প্রকৃতপক্ষে এটি বিএনপি জামাতের পক্ষে টিআইবি একটি প্রতিবেদন দিয়েছে মাত্র, অন্য কোনো কিছু নয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিভিন্ন সময় প্রতিবেদন প্রকাশ করে এবং বলে যে তাদের গবেষণা প্রসূত প্রতিবেদন, বেশিরভাগ প্রতিবেদন হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, ত্রুটিপূর্ণ, একপেশে, এমনকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
আচ্ছা, বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের মানবাধিকার, বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিভিন্ন সময়ে যে রিপোর্ট প্রকাশ করেন, প্রতিবেদন প্রকাশ করেন, তারই প্রেক্ষিতে আমার মনে হয় 4 নম্বর মাইক ওপেন হয়েছে। 3 নম্বর মাইক ওপেন করতে পারলে আমাদের সাউন্ডটি আরেকটু ক্লিয়ার হতো। তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বিভিন্ন সময়কার প্রতিবেদনে যেসব বিষয়গুলো উঠে আসে, 4 নম্বর মাইক ওকে, তো তার ভিতরে, হ্যাঁ এবার এবার খোলা হয়েছে, তো তার ভেতরে এবার নির্বাচন নিয়ে যে অভিযোগের কথা বলা হলো সেগুলোর কথা বলা হয়েছিল যে 50টি আসনের মধ্যে 47টি অনিয়ম হয়েছে এবং তথ্যমন্ত্রী, তারপরে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের দুজনই এর বিরুদ্ধে কথা বলেছেন। 2 মন্ত্রী টিআইবির রিপোর্ট গ্রহণযোগ্য নয় বলে বক্তব্য প্রকাশ করেছেন। তো এর প্রেক্ষিতে শাবান মাহমুদ আপনি কি বলবেন টিআইবির রিপোর্টে?
টিআইবির প্রতিবেদনটি মাননীয় তথ্যমন্ত্রী যে অভিযোগ এনেছেন যে এক পেশে হয়েছে, এই জায়গায় আমি কোনো দ্বিমত পোষণ করতে পারছি না। কারণ হলো এই টিআইবির প্রতিবেদনটি সার্বজনীন হওয়া উচিত ছিল। বিএনপি দলীয় মনোনয়নে যে বাণিজ্য করেছিল এবং বাণিজ্যের কারণেই যে বিএনপির এই ভরাডুবি হয়েছে এবং বিএনপিও এই নির্বাচনকে ঘিরে যে নানা ধরনের অনিয়মের পরিচয় দিয়েছে, তাদের ত্যাগী নেতাদের বাদ দিয়ে অনেক জায়গায় নতুন মুখ এনেছিল এবং এ কারণেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ তালাবদ্ধ হয়েছিল, এমনকি বিএনপি মহাসচিবকেও এই বিক্ষুব্ধ কর্মীদের মুখে তাকে শারীরিকভাবেও নির্যাতনের কথা বা শারীরিকভাবে তাকে নাজেহাল হওয়ার ঘটনার মতো ঘটনা আমরা শুনেছি। তা আমি বলতে চাই যে টিআইবি প্রতিবেদনটি সর্বজন গ্রহণযোগ্য করতে হলে সেখানে শুধুমাত্র আওয়ামী লীগের চিত্রটি না তুলে যারা নির্বাচনে অংশ নিয়েছে একটি সার্বিক চিত্র তুলে ধরলে দেশবাসীর কাছে এটি নিয়ে গবেষণার সুযোগ ছিল। এখন মাননীয় তথ্যমন্ত্রী যে কারণে এই অভিযোগটি দেওয়ার সুযোগ পেলেন, টিআইবি তেমন রিপোর্টই করেছে এবং টিআইবির ওই প্রতিবেদনে বলা হয়েছে যে 82% ভোট জাল ভোট পড়েছে। তারা যে 50টি নির্বাচনী আসনে সরজমিনে প্রতিবেদন তুলে ধরেছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ভোটার যে ভোটগুলো সেখানে পড়েছে অ্যাভারেজে, তা যদি আমরা একদম নিখুঁত ভাবে বিশ্লেষণ করি সেখানে 80% ভোট ভোটাররা ভোট দিতে পেরেছে। তাহলে 82% ভোট জাল ভোট হয়েছে, এই বক্তব্যটিকে কোনোভাবেই গণমাধ্যম কর্মী হিসেবে আমরা গ্রহণ করতে পারি না এবং টিআইবি কতটা অথরাইজ এ ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে সে বিষয় নিয়ে সন্দেহ আছে। এর আগে টিআইবি একটি প্রতিবেদন করেছিল পদ্মা সেতুকে ঘিরে যে পদ্মা সেতু এটি টেন্ডার নিয়ে দুর্নীতি হয়েছে এবং সরকার সেই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। তৎকালীন দুদক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু যখন চ্যালেঞ্জ দিয়েছিলেন টিআইবিকে যে তারা প্রমাণ করুক এবং প্রমাণ করতে পারলে দুদক এই বিষয়টি মেনে নিবে, তখন কিন্তু টিআইবিকে আমরা নিঃশুভ এবং নিষ্ক্রিয় থাকতে দেখেছি। কাজেই অনেক ক্ষেত্রে টিআইবির এই রহস্যজনক নিরাপত্তা, টিআইবির যে একটি সার্বজনীন গ্রহণযোগ্যতা ছিল সেই গ্রহণযোগ্যতাটাকে এখন অবশ্যই সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করেছে।
আচ্ছা, আমাদের কয়েকজন শ্রোতা প্রশ্ন করেছেন ফেসবুকে এবং লাইভ টেলিফোন লাইনেও আছেন, আগে টেলিফোন লাইনের প্রশ্নগুলো নিয়ে নেই। হ্যালো, আবু সাইদ আছেন শিবচর মাদারীপুর থেকে।
হ্যালো, আসসালামু আলাইকুম।
জি, ওয়ালাইকুম
আসসালাম। ধন্যবাদ ভয়েস অফ আমেরিকা কে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, এখানে বিভিন্ন মতবাদ শুনেছি বা বিশেষজ্ঞ আছেন, সেক্ষেত্রে আমাদের প্রশ্ন যে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সম্পূর্ণ অনলাইন এবং গণমাধ্যম ভিত্তিক খবরগুলোই আমরা সাধারণত সংগ্রহ করে থাকি। ইতিমধ্যে টিআইবির যে নির্বাচনের বিষয় নিয়ে কথা বলতে একটু আগে বিশ্লেষণের সঙ্গে শুনলাম এবং সবকিছু জানলাম। তো আমার প্রশ্ন হচ্ছে নির্বাচন পরবর্তী বা যে কোনো রকম তথ্য সন্নিবেশন করার ক্ষেত্রে সাধারণ মানুষ কোনো মতবাদ প্রকাশ করলে সেক্ষেত্রে কি সেটা টিআইবি কোনো বিবেচনা করে রাখেন? এটা হচ্ছে আমার প্রশ্ন।
সাধারণ মানুষের
কোনো মতবাদ বা তাদের
নিশ্চয়ই, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে টিআইবির গবেষণা কিসের প্রেক্ষিতে হয় আপনি এরকম প্রশ্ন করতে যাচ্ছেন? ঠিক আছে, আর আরেকজন আছেন। হ্যালো,
হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা প্রকাশ করতে চাচ্ছি এই যে সম্পর্কে সময় টিআইবির যে রিপোর্ট প্রকাশিত হয়েছে এই সম্পর্কে যে সাধারণ মানুষের কোনো কথার কোনো প্রতিফলন সেখানে ধন্যবাদ
আবু সাইদ। আমরা দেখি বাচ্চু ভুইয়া নামে একজন আছেন। হ্যালো
হ্যালো,
জি
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই।
আমার প্রশ্ন হলো যে এই যে গণমাধ্যম আপনার এই এলাকা ভিত্তিক যেই আপনার প্রচার, যেমন ভয়েস অফ আমেরিকা এই যে আমাদের থেকে তথ্য সংগ্রহ করতেছেন, আমরা জানাইতেছি, হ্যাঁ আমাদের এই যে আমি কিন্তু জলবায়ু পরিবর্তনের কথাও বলেছি, হ্যাঁ আমাদের এলাকার যত নদী নালা খাল বিল আছে এগুলি তুলে ধরেছি, সংবাদ মাধ্যম যেমন ভয়েস অফ আমেরিকা প্রচার করে আমরা তুলে ধরতেছি। এখন সকালবেলা আমাদের বউ বাচ্চা সহ ছেলেরা নদীর পার নদী কাটতেছে, কত ভালো লাগতেছে। এলাকার মানুষ সমস্ত সবাই এই ভয়েস অফ আমেরিকার উদ্যোগে, আমি জানি না এলাকায় কোন সংস্থা, কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা নদীর পাড়ে যাই বসে থাকি। তো এরকম মনে হয় যে ভয়েস অফ আমেরিকার মতন এই যে আমরা তুলে ধরছি, হ্যাঁ এগুলি কাজগুলি ভয়েস অফ আমেরিকার উদ্যোগে এই এই জিনিসটা হচ্ছে যে আমি সবসময় শুনছি।
ঠিক আছে, কিন্তু আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, বাংলাদেশের নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ, এ নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে কিনা ফোন করেছেন?
হ্যাঁ, এই চ্যালেঞ্জ এখন যে এই চ্যালেঞ্জ যে আমার, আমি জানি যে জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ সরকার এই পদক্ষেপ প্যারিস সম্মেলনে সাক্ষাৎকার নিয়েছিল, দেখছিল, তারপরে আবার ব্যাপার হলো যে এখন বর্তমান সরকার যদি এই যে পরিবর্তন গুলি তুলে ধরা হয়েছে যে আমরা তুলে ধরছি,
বুঝতে পেরেছি, মানে আপনি 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 দাবি করতে চাচ্ছেন এই সরকার যেন জলবায়ু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশের পক্ষে কাজ করেন আরো ভালোভাবে, এটাই?
হ্যাঁ,
ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাচ্চু ভুইয়া যোগ দেওয়ার জন্য।
আমি
জি নাজমুল আশরাফ এবং শাবান মাহমুদ দুজনের কাছে এই দুজনের প্রশ্ন নিয়ে আসবো, তার আগে আরো কয়েকজনের প্রশ্ন আমি একটু বলি। স্বামী চৌধুরী নামে একজন আমাদের ফেসবুকে লিখেছেন, বাংলাদেশে অবশ্য সাংবাদিকদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে বলেছেন যে নির্বাচনের সংবাদ সঠিকভাবে সাংবাদিকরা দেননি। বাংলাদেশে সাংবাদিকতার অর্থ কি বেশিরভাগ সাংবাদিকই জানেন না, কেন তিনি লিখেছেন জানি না, নির্বাচনে যে তথ্য তাদের সামনে দেওয়া হয়েছে সেগুলো তার পছন্দ হয়নি এই জন্য বলেছেন। আচ্ছা, আরেকজন বলেছেন যে হোসেন মুক্তার নামে, নো কমেন্ট বিকজ দে আর নট ইলেক্টেড গভর্নমেন্ট, পিপুল শুড স্ট্যান্ড অ্যাগেনস্ট দেম অ্যাসাপ, এই সরকার নির্বাচিত নন, এই কথা বলতে চাচ্ছেন তিনি তার মন্তব্যে। আরেকজন লিখেছেন এমডি লিটন, এদেশের কোনো মিডিয়ায় সরকারের ভোট ডাকাতি খুঁজে পায়নি কোথাও, তাহলে সেই সব মিডিয়া ব্যবসায়ীরা কিভাবে দুর্নীতি খুঁজে পাবে, যেহেতু আজকে দুর্নীতির নিয়ে আলোচনা হচ্ছে এই জন্যই তিনি প্রশ্নটি করেছেন। আচ্ছা, আরও একটি প্রশ্ন হচ্ছে আপনাদের মিডিয়া কি দুর্নীতিমুক্ত? আচ্ছা, আরেকজন লিখেছেন এভরিথিং ইজ ড্রামা, জাফর কে চৌধুরী নামে, রহিম শাহ নামে লিখেছেন কারোর কোনো রাইট নাই, মনির জামান লিখেছেন সরাসরি আসলে বুঝতে পারছি না কি, আর ইনি লিখেছেন মানুষ বলে চোরে চোরে খালাতো ভাই, চোরের সাক্ষী গিরা কাটা, নির্বাচন তেমনই হয়েছে, এরকম অসংখ্য মন্তব্য দিয়েছেন। তারপরে পাংশে ওলে নামে একজন লিখেছেন নেতিবাচক মন্তব্য, তরুণ কুমার মিত্র লিখেছেন বাংলাদেশে নতুন সরকার কি পারবে জঙ্গি মুক্ত করবে করতে, নীল স্বপ্ন লিখেছেন আমার ভোট কোথায়, তারপরে আরেকজন লিখেছেন মমিনুল মৃধা, আমার ভোটটা মেরে দিয়েছে তাই আপনাদেরকে জানাই, শোক সংবাদ আমার ভোটের মৃত্যু হয়েছে। তো এইরকম নানান নেতিবাচক মন্তব্য করছেন সকলেই। নাজমুল আশরাফ কি বলবেন এই সব প্রশ্ন এবং মন্তব্যের?
এগুলো মানুষের মতামত, মানুষ দেবে সেটা তাদের অধিকার নিশ্চয়ই, এখন জনমত তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু যিনি যা বলছেন সব তথ্যই যে যাচাই বাছাই না করে আমরা ধরে নেব সেটাও ঠিক না। আমরা যখন তথ্য সংগ্রহ করি সাংবাদিকতার কাজে, আমরা অনেকের কাছ থেকে অনেক মত নেই বা ছিল যাচাই বাছাই করে দেই, আবার মতামত একরকম আর তথ্য একরকম, সাধারণ মানুষের দেওয়া তথ্য সবকিছু যে সঠিক হবে তা না, মতামতটা তাদের ব্যক্তিগত,
এগুলো মতামত। এখানে
আপনি ছিলেন যে টিআইবি যেভাবে এই নির্বাচনের পর্যালোচনা, সেটা কিন্তু পর্যালোচনা, এবং পর্যালোচনার ভিত্তি হচ্ছে তারা দৈবচয়ন ভিত্তিতে 50টি আসনের যারা প্রার্থী ছিলেন, ভোটার ছিলেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ছিলেন, তাদের সাথে কথা বলে তার পর্যালোচনা তারা দিয়েছেন। এখন টিআইবি যখনই যেই বিষয়ে রিপোর্ট দেয় আমরা দেখেছি যখনই যারা ক্ষমতাসীন থাকেন তারা এটাকে প্রত্যাখ্যান করেন এবং নানান ভাবে এটাকে চিত্রিত করার চেষ্টা করেন। এই সরকারও তাই করেছে, ফলে আপনি টিআইবি কে দোষ দেবেন দিতে পারেন, কিন্তু টিআইবি যেই দৈবচয়ন ভিত্তিতে নমুনা হিসেবে যে মতামত গুলো তুলে এনেছে বা সংশ্লিষ্টদের বক্তব্য বিশ্লেষণ করে যা কিছু তুলে ধরেছে বিরোধী দলের অভিযোগও তাই, এই জন্য একরকম হয়ে যাওয়াতে এটা মানা যাবে না বা গ্রহণযোগ্য না, আমি সেটার সাথে একমত না। আমি যদি ধরে নিই টিআইবির এগুলো অভিযোগ, বিরোধী দলের অভিযোগ, সাধারণ মানুষের অভিযোগ, এই অভিযোগ গুলো নিষ্পত্তি হওয়া দরকার এবং সেটা আইনগত ভাবেই হবে। নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার কথা বলেছে ঐক্যফ্রন্ট, তারা মামলা করুক এবং সেগুলো নিষ্পত্তি হলে পরে আমরা দেখবো যে অভিযোগগুলো কতখানি সত্য কতখানি মিথ্যা। যতক্ষণ না এটা নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জনমনে একটা প্রশ্ন থেকে যাবে এবং এরকম মতামতই আমরা শুনতে থাকবো, ফলে এটার একটা আইনগত ভাবে নিষ্পত্তি হওয়া দরকার। টিআইবি একটি দাবি করেছে যে বিচার বিভাগীয় তদন্ত, বাংলাদেশে যে কোনো কিছু হলেই বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়, কিন্তু কখনোই আমরা দেখিনি যে খুব জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত হয়েছে। যে দু একটা হয়েছে সেগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে এবং সেগুলোর মধ্যে অনেক রকমের রাজনৈতিক ব্যাপার স্যাপার ছিল, কিন্তু নির্বাচনী ট্রাইব্যুনালে সঠিকভাবে যদি এই অভিযোগগুলো বিচার হয় তাতে করে যে ফলাফল পাবো তখন মানুষ জানতে পারবে যে অভিযোগগুলোর কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা। তবে এতভাবে এত অভিযোগ যখন আসছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে সেটা আমলে নেওয়া উচিত আমি মনে করি, তা না হলে সরকারের ব্যাপারে এই প্রশ্নটা থেকে যাবে। বিজয় তো বুঝে বললাম যে সরকারের বা সরকারি দলের সাফল্য বিরোধী দলের ব্যর্থতা ওইভাবে চিন্তা করতে গেলে তাদের বিজয় হতে পারে, কিন্তু যেভাবেই বিজয়টা হোক না কেন বা বিরোধী দলের ব্যর্থতার কথা বলছিলেন আমার আরেক সাংবাদিক ভাই, বিরোধী দলের ব্যর্থতার কারণে তাদের ভরাডুবি হয়েছে, সরকারি দলের সাফল্যের কারণে তাদের জয় হয়েছে, কিন্তু অভিযোগ যেগুলো আছে সেগুলো তো এই সরকারি বা বিরোধী দলের ভূমিকার উপরে নির্ভর করে না, এটা বেসিক্যালি নির্বাচন কমিশনের ব্যাপার। এবং আমি যদি বলি টিআইবি থেকে শুরু করে যারা যা কিছু বলছে সবকিছুর লক্ষ্য কিন্তু নির্বাচন কমিশন, এখন নির্বাচন কমিশনকে এটা প্রমাণ করতে হবে তদন্ত করে বিচার করে যে এই অভিযোগগুলো এতখানি সত্য বা এতখানি মিথ্যা অথবা পুরোটা সত্য বা পুরোটা মিথ্যা, সেই ফলাফলটা নির্বাচন কমিশনকে দিতে হবে।
আচ্ছা, এই মাত্র আপনার এই বক্তব্যের প্রেক্ষিতে একটি কমেন্ট এসছে, আমার মনে হয় যে সঠিক নাম উনি উল্লেখ করেননি, নীল আকাশ নামে একটি অ্যাকাউন্ট থেকে নাজমুল সাহেবের কাছে প্রশ্ন, তিনি বলুন যে নির্বাচন সঠিক হয়েছে কিনা।
না, কোথায় সঠিক হয়েছে কিনা
বলা মুশকিল,
যে বাংলাদেশে এর আগে নির্দলীয় সরকারের অধীনে যে চারটি নির্বাচন হয়েছে যেটি সবাই দাবি করে থাকেন বা বিরোধী দল দাবি করছেন যে নির্দলীয় সরকারের অধীনে হলে খুব ভালো নির্বাচন হয়, নিশ্চয়ই ভালো নির্বাচন হয়েছে, সেই নির্বাচন গুলোর একটাও কি প্রশ্নবিদ্ধ হয় নাই? প্রত্যেকটাই হয়েছে, 91 থেকে শুরু করে প্রত্যেকটা নির্দলীয় সরকারের অধীনে যেগুলোকে আমরা তুলনামূলক ভালো নির্বাচন বলছি সেগুলোর বিরুদ্ধে অভিযোগ আছে, সেখানেও অনিয়ম হয়েছে, ফলে শতভাগ বিশুদ্ধ নির্বাচন কি আমেরিকাতে হয়? আর আমেরিকার 16 সালে প্রেসিডেন্ট নির্বাচনের
নানা
কিছু বেরিয়ে আসছে, ফলে শতভাগ বিশুদ্ধ বলা যাবে না, কতটুকু ভালো হয়েছে আগের তুলনায় ভালো কিনা এবং যেটুকু মন্দ বলা হচ্ছে সেটা
আওয়ামী লীগ সরকারের গত দুই মেয়াদে পুলিশের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে, ধরে নিয়ে গিয়ে টাকা দাবি, ক্রস ফায়ার, বিভিন্ন মামলায় সাধারণ মানুষকে জড়িয়ে দেওয়ার হুমকি, এ ধরনের নানা অভিযোগ পুলিশের বিরুদ্ধে, এই নতুন প্রশাসন পুলিশের নিয়ন্ত্রণ কিভাবে করবে? জি শাবান মাহমুদ, এই যে প্রশ্ন, আমি দুটো প্রশ্ন পড়েছি দুজনের, একটি হচ্ছে পুলিশের বিরুদ্ধে ক্রস ফায়ার, সাধারণ মানুষকে মামলা দিয়ে ভুয়া মামলা দিয়ে গ্রেফতার করা, টাকা নেওয়া, এইসব নিয়ন্ত্রণ করবার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা এই সরকারের আছে কিনা বা কিভাবে করবে আপনার কি মনে হয়, করতে পারবে কিনা?
আমার বিশ্বাস যে 288 আসনে জয়লাভের পরেও বর্তমান সরকার প্রধান বা অগ্নি সভানেত্রী যখন তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে পারে যে কোথাও কোনো বিজয় মিছিল হবে না, কারণ এই বিজয় মিছিলকে ঘিরে যাতে রাজনৈতিক সংঘাত অথবা কোন ধরনের সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি না হতে পারে, তিনি এই পরিস্থিতি এড়ানোর জন্য যখন তার উপলব্ধির জায়গা থেকে এ ধরনের উদার একটি মনোভাব ব্যক্ত করেছেন,
এমনকি এক্ষেত্রে আমি বিএনপিকেও সাধুবাদ জানাতে চাই যে তারা নির্বাচন নিয়ে নানান অভিযোগ করলেও শেষ পর্যন্ত নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে কোথাও কোনো ধরনের নেতিবাচক পরিস্থিতি বা সাংঘাতিক পরিস্থিতিকে তারা আমন্ত্রণ জানাননি। দুই প্রধান রাজনৈতিক দলের এই সহ অবস্থান এবং দুই প্রধান রাজনৈতিক দলের গণতান্ত্রিক যে চর্চা সেটি আমাদেরকে আশাব্যঞ্জক করেছে। তবে পুলিশ বিভাগের কিছু কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আমরা বিরোধী দলের পক্ষ থেকে পেয়েছি বা পাচ্ছি, আমরা গণমাধ্যম কর্মী হিসেবে প্রত্যাশা করব যে পুলিশ বিভাগ তার সুনাম অক্ষুণ্ণ রাখবে এবং পেশাদারিত্ব পালন করবে, কোনো দলের পক্ষ হয়ে কাজ করবে না। কারণ কোনো দলের পক্ষ হয়ে কাজ করলে আলটিমেটলি ওই সরকারকেই প্রশ্নবিদ্ধ হতে হয়। যখন সুশাসনের প্রত্যাশায় দুর্নীতিকে জিরো টলারেন্সের প্রতিশ্রুতি দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী টানা তিনবার হ্যাট্রিক প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেলেন এবং মোট চারবার প্রধানমন্ত্রীর আসনে আসলেন, নিশ্চয়ই তিনি বাঙালি জাতির কাছে তার কর্মকাণ্ডের ভেতর দিয়ে অবিস্মরণীয় হয়ে থাকার চেষ্টা করবেন এবং তার রাজনৈতিক মূল্যায়নের বিবেচনায় তিনি বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন। এই প্রত্যাশা নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য রাজনৈতিক দলের প্রতি তার আচরণ, গণতান্ত্রিক আচরণ, সহনশীলতা, মহানুভবতা তিনি প্রকাশ করবেন এমনটি আমরা প্রত্যাশা।
আচ্ছা, আমাদের একজন শ্রোতা আছেন সঙ্গে, রফিকুল ইসলাম নামে। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই।
আমি আপনাদের অনুমতি নিয়ে আমি কি এই মুহূর্তে আমি টেলিফোন বিচ্ছিন্ন করতে পারি?
শাবান মাহমুদ, আপনি আপনি কি চলে যেতে চাচ্ছেন আমাদের ছেড়ে?
আমার আমার একটু জরুরি প্রয়োজনের কারণে আমি সময় পেলাম।
আচ্ছা, একটা মিনিটে একটা প্রশ্ন এসেছে, এটার যদি উত্তর দেন। নোয়াখালীর সুবর্ণচরের ধর্ষণ বিষয়টি নিয়ে কি হতে যাচ্ছে, আপনার কি ধারণা?
এই ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক, বেদনাদায়ক। এর আগে 2001 সালে বিএনপি জামাত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে তাদের সেই ঐতিহাসিক জয় প্রশ্নবিদ্ধ হয়েছিল পূর্ণিমা ধর্ষিতা হওয়ার কারণে। আমি বলতে চাই না যে সুবর্ণচরের যে পারুলকে ঘিরে যে ধরনের একটি নেত্রজনক ঘটনা ঘটেছে সেটি নির্বাচন কেন্দ্রিক, তবে এই ঘটনাটি ঘটার কারণে বর্তমান সরকার নিশ্চয়ই সচেতন জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সরকারের প্রশাসন এ ব্যাপারে কড়া ব্যবস্থা গ্রহণ করবেন, কঠোর পদক্ষেপ নেবেন এবং ভবিষ্যতে যাতে বাংলাদেশের আর কোনো প্রান্তে এ ধরনের ঘটনা ঘটতে না পারে সে ব্যাপারে সুদৃষ্টি দেবেন। এমনকি আমি গণমাধ্যম কর্মী হিসেবে বা বাংলাদেশের ফেডারেশন বা ইউনিয়নের একজন নির্বাচিত মহাসচিব হিসেবে আমি সরকারের কাছে এমনটা প্রত্যাশা করব।
জি, অসংখ্য ধন্যবাদ শাবান মাহমুদ, আজকে ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।
রফিকুল ইসলাম, আপনি এবার প্রশ্নটি বলুন। রফিকুল ইসলাম সাহেব কি আছেন? দীপক চক্রবর্তী আছেন লাইনে? জি জি, নমস্কার, বলুন ভাই, কেমন আছেন এবং কি প্রশ্ন করতে চান? জি, আছি ভালো।
আমি বাংলাদেশ পঞ্চগড় থেকে, আমার প্যানেল অতিথির কাছে প্রশ্ন, তার মধ্যে কাছে প্রশ্ন। আজকে যে আজকে যে কথা বলা হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি যেটা মনে করি, আমি প্যানেল অতিথির সাবের কাছে আমি আন্তরিক কৃতি শুনেছি আসছি। আমার প্রশ্ন হচ্ছে যে পিআইবির কথা যে কিছু আগে যে আমাদের পেনালতি সার মহোদয় আমরা যে কিছু আগে যে বললো, তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যেনারা কিছু আগে অনেক শ্রোতা বন্ধু ওনারা গুরুত্বপূর্ণ মতামত দিয়ে গেল, আমার প্রশ্ন হচ্ছে পেনালতির কাছে, সেটি হচ্ছে যে আমরা যে বর্তমান যে উপজেলা চেয়ারম্যান হবে কিছু আগে, তা এই বিষয় নিয়ে আমাদের কতটুকু পিআইবির দায়িত্ব ভূমিকা পত্তাতে পারে, এই বিষয় নিয়ে আমরা কতটুকু সাধারণ মানুষ
ধন্যবাদ নাজমুল আশরাফ আমার আরেকজন গেস্ট, উনি ইতিমধ্যে চলে গেছেন, আপনি শুনেছেন, শাবান মাহমুদ। তো এখন এই টিআইবির প্রশ্নে শ্রোতা যে প্রশ্ন করলে যে ভবিষ্যতে যেসব নির্বাচন বাংলাদেশে আসবে সেগুলোতে টিআইবির ভূমিকা কি, টিআইবি তো আমার মনে হয় না নির্বাচনে কোনো ভূমিকা পালন করতে পারবে, তারা তাদের মতামত বা পাবলিক ওপিনিয়ন নিয়ে রিপোর্ট তৈরি করতে পারবে। হ্যাঁ,
তো টিআইবি তো মূলত হচ্ছে আসলে দুর্নীতির বিরুদ্ধে সুশাসনের পক্ষে
সেটি
কাজ করে, এবং যেহেতু রাজনীতি, গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, জাতীয় সংসদ, সরকারের ভূমিকা, এগুলো নিয়েও তারা কাজ করে। তবে টিআইবি রিপোর্ট নিয়ে একটা জিনিস খোলাসা করা দরকার, তারা যেটা বলেছে এটা কিন্তু একটা নমুনা। এখন নমুনা হিসেবে তারা 50টি আসনের সংশ্লিষ্টদের সাথে কথা বলে যে তথ্য পেয়েছে সেটাকে বিশ্লেষণ করে বলেছে, এটা মানে হচ্ছে
র্যান্ডম স্যাম্পলিং আর কি,
সবকিছুর ফলাফল না, এবং এটি একটি নমুনা, এবং এটাকে একেবারে উপসংহার না ভেবে নমুনা হিসেবে যেগুলো তারা পেয়েছে তথ্য সেগুলোর ভিত্তিতে একটি ব্যবস্থা নিলে পরে জিনিসটা ভালো হয়। এই অর্থে যে টিআইবি যে কাজটা করেছে সেটাকে আমলে নেয়া, যেমন প্রধান নির্বাচন কমিশনার শুনেই তিনি এটাকে প্রত্যাখ্যান করে দিয়েছেন, কিন্তু অভিযোগটা কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে না। কিন্তু সরকার বা সরকারি দল তার এক ধরনের রাজনৈতিক বক্তব্য দেবে, বিরোধী দল এক ধরনের রাজনৈতিক বক্তব্য দেবে, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু বিচারের আসনে, বিচারকের আসনে, তার কাছে যখন কোনো অভিযোগ আসবে তার উচিত হচ্ছে সেটি যাচাই বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া, তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে দেওয়া রাজনৈতিক দলের মতো, সেটি কিন্তু নির্বাচন কমিশনের কাজ না। ফলে টিআইবির অভিযোগ বা বিএনপির বা ঐক্যফ্রন্টের অভিযোগ বা অন্য কেউ যদি অভিযোগ করে থাকে, এগুলোর একটা আইনগত নিষ্পত্তি, যেটা আমি একটু আগে বলেছি, করা দরকার নির্বাচন কমিশনের, সেটা কমিশনের বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা স্বার্থে, এবং যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে নিয়ে যে প্রশ্ন উঠেছে সেই প্রশ্ন যাতে নিরসন হয়, সেই জন্য এই কাজটা করা দরকার।
আচ্ছা নাজমুল আশরাফ, আমার সহকর্মী আনিস আহমেদ একদম এই আলোপন শুরুর আগে কয়েকটি বিষয় উল্লেখ করেছিলেন যে নতুন এই সরকারের সামনে যে চ্যালেঞ্জগুলো, তার ভিতরে আমি আবার এটা আবার ওগুলো উল্লেখ করে একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে প্রধান যে চ্যালেঞ্জগুলো সেগুলোর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করবার বিষয়টি, যেটি আওয়ামী লীগ গোড়াগুড়ি বলে আসছেন এবং কিছু কাজ করেছেনও, পাশাপাশি দল এবং সরকারের মধ্যে শুদ্ধি অভিযান, দুর্নীতি দমন, তারপরে আপনার পুলিশ নিয়ন্ত্রণ, ছাত্রলীগ, যুবলীগ সহ সরকারি দলের নেতা কর্মীদের নিয়ন্ত্রণ, শেয়ার বাজার, ব্যাংকিং খাতের আস্থা ফিরিয়ে আনা, মেগা প্রকল্পগুলো সময় মতো শেষ করা, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা করা। তো আমি এই শেষের তিনটা পয়েন্টের কাছে আসছি, যে চাকরিতে কোটা ব্যবস্থা করা এই বিষয় নিয়ে কিছুদিন আগে আন্দোলন হয়েছে, সড়ক নিরাপত্তা নিয়ে আন্দোলন হয়েছে, এবং সুশাসন তো সব কিছুর উপরে রয়েছে, একেবারে শেষ যে বিষয়টি সুশাসন প্রতিষ্ঠা করা, এটি নিশ্চিত করতে পারলে সকল সমস্যার সমাধান এমনি হয়ে যায়। তো আপনি কি মনে করেন যে আসলে এই যে বিষয়গুলো বললাম এই চ্যালেঞ্জগুলোর ভিতরে একদম প্রধানতম এখনই করা দরকার কোনটা, এবং সেটি কত এফিশিয়েন্টলি করতে পারবে এই নতুন ক্যাবিনেট,
নতুন মন্ত্রিসভা বা নতুন সরকার যদি সবকিছু ঠিক মতো করতে চায়, তাহলে পরে সবার আগে যেটা নিশ্চিত করতে হবে, যার সাথে অনেক কিছু জড়িত, সুশাসন তো বটেই, দুর্নীতি তো বটেই, রাজনৈতিক, মানবাধিকার, মৌলিক অধিকার, মানুষের যা কিছু জীবনযাপন সম্পর্কিত, সেটি হচ্ছে আইনের শাসন এবং নির্ভেজাল উপায়ে আইনের সঠিক প্রয়োগ করা। আইন আমাদের অনেক আছে, ভালো আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ এবং বিচার ব্যবস্থা, সেখানে বিচারের দীর্ঘসূত্রিতা থেকে শুরু করে, আমরা জানি যে লোয়ার কোর্টের ব্যাপারে অনেক রকমের অভিযোগ আছে, ফলে বিচার ব্যবস্থাটাকে যদি সঠিক করা যায়, যেমন আমেরিকায় কি অপরাধ হয় না, প্রতিনিয়ত হচ্ছে অনেক রকমের রাজনৈতিক অরাজনীতি, কিন্তু বিচার ব্যবস্থা, আইনের প্রয়োগ সঠিকভাবে হওয়ার কারণে এই অপরাধগুলো কিন্তু দমন করা বা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আমাদের সমস্যা হচ্ছে কি, আমাদের দেশের বাস্তবতার তুলনায় অপরাধ কিন্তু এত বেশি হয় না, কিন্তু অভিযুক্ত আমাদের হচ্ছে সেই অপরাধগুলোর সুষ্ঠু তদন্ত এবং সময় মতো বিচার বা ন্যায় বিচার নিশ্চিত করা হয় না, বা হলেও সেটা অনেক বিলম্বিত হয়, ফলে বিচার ব্যবস্থা, আইনের প্রয়োগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং আইন প্রয়োগকারী, আইন প্রণয়নকারীদের ভূমিকা, এই যে পুরো চেইনটা, আইন প্রণয়ন থেকে শুরু করে তার প্রয়োগ এবং বিচারের মাধ্যমে নিষ্পত্তি করা, ন্যায় বিচার নিশ্চিত করা, এই কাজগুলো যদি সবার আগে ধরে তাহলে কিন্তু এর প্রভাব বাকি সব ক্ষেত্রে পড়বে এবং আলটিমেটলি সুশাসনের পথেও কিন্তু একটা বড় ধাপ এগিয়ে যাওয়া হবে যদি আমরা আইনের শাসন, আইনের সঠিক প্রয়োগ এবং বিচার ব্যবস্থার মধ্যে যত রকমের সমস্যা আমরা দেখি, সেটা প্রাতিষ্ঠানিক হোক, ব্যক্তিগত হোক, রাজনৈতিক হোক, এই বিষয়গুলোকে মনে হয় সবার আগে গুরুত্ব দেওয়া উচিত।
আচ্ছা, আপনার কাছে একটি প্রশ্ন এসেছে, আল শামস নামে একজন লিখেছেন যে অতিথির কাছে জানতে চাই টিআইবি যে রিপোর্ট দিল সেটি কি ভুল দিল, যদি ভুল না হয় তাহলে নির্বাচন কমিশন নাকচ করলো, টিআইবি এর প্রতিবাদ কি করা দরকার কিনা। আচ্ছা, এই একটি প্রশ্ন, এটা মনে রাখলাম। আর আমাদের এক শ্রোতা বন্ধু লাইনে আছেন, মনির আহমেদ খুলনা থেকে, তিনি কি বলতে চান একটু শুনে আসি। হ্যালো,
বলছি।
জি মনির ভাই বলুন।
হ্যাঁ, ওই আমি যেটা বলতে চাচ্ছি যে সরকার যেভাবে গঠিত হয়েছে সেটা কতটুকু সঠিক হয়েছে সেটা আমি বলতে পারবো না। কারণটা হচ্ছে যে আমরা যেখানে দেখেছি যে ভোটার উপস্থিতি খুব কম, কিন্তু পরে যখন রেজাল্ট বেরিয়েছে তখন দেখা গেছে সেখানে 80% বা 90% ভোট কাস্ট হয়েছে। তো এটা জনগণের মতামতে প্রতিফলন ঘটেছে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। টিআইবি যে রিপোর্টটা করছে সেটা তো স্বাভাবিকভাবেই সাধারণ জনগণ মনে করছে যে এটাই সঠিক। তারপর ভোটের দিন সকালবেলাতেই আমরা দেখেছি যে বিডিসির যে ওয়েবসাইটে তাদের যে লাইভ দেখাচ্ছিল তখন সেখানে আমরা দেখতে পেলাম যে ব্যালট বাক্স ভর্তি এরকম মানে ভোট ভোট কেন্দ্রে ঢোকানো হচ্ছে, মানে ভোটের আগেই, ভোট শুরু হওয়ার আগেই। আর সবচেয়ে বড় কথা, এর আগে এখানে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আমি যখন ভোট দিতে গিয়েছিলাম, এবার আমাদের ইভিএমে ভোট হয়েছে কিন্তু এর আগে যখন সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল তখন আমি ভোট দিতে গিয়ে দেখি যে আমাকে বলা হচ্ছে যে প্রিজাইডিং অফিসারের সামনে, এপিও প্রিজাইডিং অফিসারের সামনে ভোট দেওয়ার জন্য। আমি তখন প্রতিবাদ করাই, তারা খুব অসন্তুষ্ট হয়ে গেল। প্রিজাইডিং অফিসারের মানে একজন মানে দলীয় একজন লোক, সে আমাকে প্রেশার দিচ্ছিল। তখন আমি তাকে বললাম যে দেখো বয়স তো অনেক কম, আমি অন্তত কয়েকবার প্রিজাইডিং অফিসার ছিলাম, ভোট কিভাবে দিতে হয় সেটা আমার জানা আছে।
এই তো এরকম অভিযোগের প্রেক্ষিতেই তো এই যে কয়েকটি কমেন্ট পড়লাম, একজন লিখেছে যে নির্বাচনই হয়নি তো আবার দেশের সরকার,
এই ধরনের এই এই অবস্থার মধ্যে যে সরকার যে সরকার গঠন করলেন,
জি
তারা যে জনপ্রতিনিধি কিনা এটা নিয়ে তো অনেকের মনে সন্দেহ থেকে যাচ্ছে, তাই না? আর আরেকটা জিনিস যেটা হয় যে আমরা দেখেছি যে অতীতে ভোটে দেখেছি যে বুথ গুলোনে সামনে প্রচুর জটলা থাকে, সে জটলা থাকে বিভিন্ন দলের, কিন্তু এবার দেখলাম কোন দলের কোন প্রার্থী নাই।
আমরা গণমাধ্যমের রিপোর্টেও তাই দেখেছি।
আর আমি যেমন দেখেছি যে আমার এক রিলেটিভের বাসাতেই রাতের বেলা আগের দিন রাতে যে বলে আসা একজনকে খুঁজছে।
আচ্ছা, আমাদের শেষ করতে হচ্ছে মনির আহমেদ, আর এক মিনিট সময় আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি এক মিনিট মধ্যে বলছি, সেখানে যে পুলিশ এবং একটা দলের লোকেরা যে তাদেরকে বলে এসছে যে কালকে ভোট দিতে যাবেন না, তা এইরকম যদি বলে থাকে তাহলে তো বুঝতেই পারছেন যে কি হবে ভোট হয়েছে। আর এখন সরকার যেভাবে চালাতে চাচ্ছে, সরকার হয়তো চালাতে পারবে কিন্তু সেটা প্রকৃত জনগণের মতামত প্রতিফলিত হয়েছে কিনা এটা আমি বলতে পারছি না।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন যোগ দিয়েছেন, লিয়াকত আলী, খুব সংক্ষেপে যদি একটি মন্তব্য বা প্রশ্ন করেন।
আমি লিয়াকত আলী চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলতেছি।
জি বলুন।
সরকারের যে শপথ নেওয়ার পরে নতুন যে পদক্ষেপ দুর্নীতি এবং মাদক নিয়ন্ত্রণ, আমি মনে করি সরকার যদি এই পদক্ষেপে আগায় তাহলে আগামী 5 বছরে বাংলাদেশ দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত হয়ে সরকার অবস্থানে বাংলাদেশে উন্নতির শিখরে পৌঁছতে পারবে।
আপনার আশাবাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সিদ্ধার্থ ভট্টাচার্য লিখেছেন, নতুন সরকার এর কাছে অনেক চ্যালেঞ্জ আছে, আশা করি নতুন সরকার ম্যানিফেস্টো রূপায়ণে সদর্থক ভূমিকা পালন করতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। নাজমুল আসাফ, যদি একেবারে 30 সেকেন্ডে একটি সমাপনী বক্তব্য দেন।
না, সবশেষ একজন দর্শক আপনার শ্রোতা বলছিলেন নির্বাচনের ভোটের হার নিয়ে, সরকারের বৈধতা নিয়ে, এগুলো আসলে অনেক সমালোচনার বিষয়, কিন্তু ভোটের হার যেটা আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে জেনেছি বা আমরা ভোটের সময় যা দেখেছি, তিনি হয়তো ওনার দেখার অংশটুকু বলেছেন, সেটা হয়তো সামগ্রিক বাস্তবতা না।
এখন ভোটের হার কম বেশি
সেটি তো চ্যালেঞ্জ কেউ করতেই পারে, কিন্তু আমি আমার একটি কেন্দ্রের বা একটা এলাকার একটি নমুনা দিয়ে কিন্তু সারা দেশের বিচার আমি করতে পারবো না। আর সরকারের বৈধতার বিষয়টা পুরোটাই আইনসঙ্গত ব্যাপার, এবং সেটিতে যদি কোনো ত্রুটি থাকে নিশ্চয়ই সেটা আইনগতভাবে কেউ চ্যালেঞ্জ করতে পারে। এরই মধ্যে আপনার এমপিদের শপথ না নিয়ে একটি রিট করা হয়েছিল, সেটি খারিজ করে দিয়েছে। ফলে আইনগতভাবে জিনিসগুলো দেখার বিষয়, রাজনৈতিকভাবে দেখার বিষয় এবং নাগরিক হিসেবে তার নিজস্ব বাস্তবতা থেকে দেখার বিষয়,
সেগুলো দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলাপনে যোগ দেওয়ার জন্য। এখানে আজকের আলোচন শেষ করছি।
এবং অতএব এখন আমাদের প্রান্তিক আয়োজন, আপনারা জানেন সংবাদ শিরোনাম।
যুক্তরাষ্ট্রের সরকারি তদন্তকারীরা জানিয়েছেন যে ট্রাম্প প্রশাসন সম্ভবত আরও হাজার হাজার অভিবাসী শিশুদের তাদের বাবা মার কাছ থেকে বিচ্ছিন্ন করেছে। যুক্তরাষ্ট্রের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস বা স্বাস্থ্য ও মানবিক পরিষেবা বিষয়ক সংস্থার ইন্সপেক্টর জেনারেলের রিপোর্টে এই তথ্যটি প্রকাশিত হয়। শিশুদেরকে তাদের বাবা মার কাছ থেকে আলাদা করা হয়েছে তার সঠিক সংখ্যা জানা যায়নি, কারণ এই তথ্য বা সংখ্যা সরকারের কাছেও সঠিকভাবে নেই। যুক্তরাষ্ট্র কংগ্রেসের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোতে ট্রাম্প টাওয়ার নির্মাণের চেষ্টা চালিয়েছিলেন সে সম্পর্কে মিথ্যা তথ্য দিতে তার আইনজীবীকে নির্দেশ দিয়েছিলেন বলে এমন তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার দিন শেষে বাজবিড নিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইন প্রয়োগকারী দুজন বেনামি কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সাবেক আইনজীবী মাইকেল কোয়েন সম্পর্কিত খবরটি প্রকাশ করেছেন। রাশিয়া বিষয়ক তদন্তের বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের কাছে কোয়েন স্বীকার করেন যে ট্রাম্পের নির্দেশেই কংগ্রেসের কাছে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি। ওই কর্মকর্তারা বিজবার্ড নিউজকে জানিয়েছেন যে রাশিয়া বিষয়ক তদন্তের সঙ্গে তারা সংশ্লিষ্ট। ট্রাম্প ছাড়াও এই প্রকল্পের সাথে জড়িত ছিলেন ইভাঙ্কা ট্রাম্প এবং ট্রাম্প জুনিয়র। কলম্বোয় এক পুলিশ একাডেমিতে একটি ট্রাক বোমা বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী আক্রমণ চালানো হয়। ওই হামলায় অন্তত 21 জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও 68 জন। কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুকোয় পশ্চিম কলম্বিয়ায় তার নির্ধারিত বৈঠক বাতিল করে ফিরে এসেছেন এবং বোগোটার কাছে যেখানে হামলা হয়েছে সেই স্থানটি তিনি পরিদর্শন করেন। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো সরকার আফ্রিকান ইউনিয়নের অনুরোধ বাতিল করে দিয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। ওই নির্বাচনে বিরোধী দলের নেতা ফেলিক্স টাসিসেকোকে বিজয়ী বলে ঘোষণা করা হয়। উত্তর কোরিয়ার দূত কিম ইয়ং সোল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছেন। ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর সঙ্গে উত্তর কোরিয়ার দূত সোলের বৈঠক হবার কথা রয়েছে। এখানে অবস্থানকালে তিনি উত্তর কোরীয় নেতা কিম জং উন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার দ্বিতীয় বৈঠকের প্রস্তুতির কাজ নিয়েই আলাপ আলোচনা করবেন। যুক্তরাষ্ট্র সরকারের কর্মকাণ্ড আংশিকভাবে বন্ধের আজ 28 দিন অতিবাহিত হচ্ছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প হাউস স্পিকার ন্যান্সি পেলোসি যে বৃহস্পতিবার আফগানিস্তান এবং ব্রাসেলসে নির্ধারিত সফর ছিল তা বাতিল করে দিয়েছেন।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন, ফেসবুক লাইভ পরিচালনায় ছিলেন সঞ্জানা ফিরোজ, প্রকৌশলী ছিলেন ওয়ার্টেক জোনিয়াক। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আমি আনিসা আহমেদ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.